প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی চ্যানেলের দর্শক বিন্দু অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে এটা বলে اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা এই আপনাদের আসা প্রশ্ন সামিল করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী আমাদের সাথে রয়েছেন। ইতিপূর্বে যারাই আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়েছেন তাদের প্রশ্ন শুনব এবং মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ নুরুল আলম। হুজুরের কাছে আমার একটি আরজ, অমুসলিমকে দান করলে কি সওয়াব পাওয়া যায়, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হবে।
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
সাদকা খায়রাত এগুলো মুসলমানদেরকে দেওয়া হবে। কিছু সাদকা তো এমন রয়েছে যে যাতে মুসলমানদেরকে না দিলে আদায় হবে না, যেমন যাকাত, এটাকেও সাদকা বলা হয়ে থাকে। সাদকা একটি ব্যাপক শব্দ যে যাতে ওয়াজিবও চলে আসে নফলও চলে আসে। যদি ওয়াজিব হয়ে থাকে তখন অর্থ হবে যাকাত, যদি অন্যান্য কাফারার কোনো টাকা হয়ে থাকে তো সেটা অমুসলিমকে দিলে তো কাফারা তো আদায় হবে না, না যাকাত আদায় হবে, তো এই জন্য সেগুলো দেওয়া হবে না। আর সাধারণ যে সাদকা সেটাও আপনি মুসলমানদেরকে দিন। আর মুসলমানদের মধ্যেও এমন একটি দল আছে যারা গরিব এবং কষ্টের মধ্যে আছে, আপনি তাদেরকে সাদকা দিন। হ্যাঁ, যদি এমন হয়, যদি আপনি কাউকে এইভাবে সাহায্য করেন আর সে চাই অমুসলিম হোক, তাকে এই ধরনের কোনো সাহায্য সহযোগিতা আপনি করলেন, সেটি আলাদা বিষয়। কিন্তু যখন সাদকার কথা আসবে তো সেটা মুসলমানদের জন্য খরচ করুন।
পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কেউ মক্কা শরীফে কাজের জন্য, লেখাপড়ার জন্যে কিংবা অন্য কোনো কারণে গেলে সে সেখানকার স্থায়ী হয়ে যায়, মক্কা শরীফের বাসিন্দা হয়ে যায়, সুতরাং অনুরূপ কেউ যেতে চাইলে তার জন্য ইহরাম পরিধান করা আবশ্যক নাকি এমনিতেই সে মক্কা শরীফের বাসিন্দা হয়ে যাবে?
জি মুফতি সাহেব কী বলবেন? আমার ভাই প্রশ্ন করেছেন, বিস্তারিত উত্তর প্রদান করুন।
যে ব্যক্তি মিকাতের বাহিরে থেকে মিকাত ক্রস করে, অতপর তিনি হেরেমের সীমানা কিংবা মক্কা যেতে চান, চাই তিনি মক্কার অধিবাসী হোক, চাই সেখানে কাজের জন্য গিয়েছেন, চাই সেখানে শিক্ষার জন্য গিয়েছেন, চাই সেখানে ভ্রমণের জন্য গিয়েছেন, চাই সেখানে বিজনেসের জন্য গিয়েছেন, যদি মিকাত মধ্যকানে চলে আসে আর ওনাকে যেতে হবে মক্কার মধ্যে, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মক্কায় মুকাররমা, তিনি ইহরামরত অবস্থায় অতিক্রম করবেন, ইহরাম ব্যতীত উনি অতিক্রম করতে পারবেন না, ইহরাম ব্যতীত মিকাত ক্রস করবেন না, যদি করেন গুনাহগার হবেন, তার উপর আবশ্যিক হবে পুনরায় ফেরত আসা, আর সেই মিকাত থেকে পুনরায় ইহরাম করে নিয়ত করে তারপর অতিক্রম করবেন। যদি এমনটা না করেন তাহলে প্রকাশ্যে তার উপরে দম এবং অন্যান্য আহকাম আবশ্যিক হবে। তো এই মাসালাটি আপনারা বুঝে নিন। যারা মনে করেন যে আমরা উমরার জন্য যাচ্ছি না, আমরা হজের জন্য যাচ্ছি না, আপনার উদ্দেশ্য হজ কিংবা উমরার নাও হলে, কিন্তু যেহেতু আপনি মিকাত ক্রস করে মক্কা যাওয়ার উদ্দেশ্য রাখেন, তো আপনাকে শরীয়ত বলবে যে আপনাকে কোনো না কোনো ইবাদত অবশ্যই করতে হবে। অর্থাৎ হজের দিন হলে হজ করুন, সাধারণ দিন হলে তখন উমরা করুন। ইহরাম ছাড়া আপনি যেতে পারবেন না। আর এই মাসালা তাদের জন্য বলছি যারা মিকাতের বাহিরে থেকে আসবে, মিকাত ক্রস করবে এবং সামনে অতিক্রম করবে, যদিও বা মিকাতের ভেতরে অবস্থানকারী আর হেরেমের বাহিরে অবস্থানকারী, হুদুদে হেরেমের বাহিরে আর মিকাতের ভিতরে, তিনি যদি মক্কায় কোনো কাজের জন্য যান আর উমরার নিয়ত না থাকে, তো ঠিক আছে, উনি যেতে পারেন ইহরাম ছাড়া, উনি যেতে চাইলে যেতে পারবেন। উদাহরণস্বরূপ জিদ্দার কোনো অধিবাসী, কিংবা জিদ্দাই তার শিক্ষা প্রতিষ্ঠান, কিংবা তার কোনো বিজনেস, এখন সে জিদ্দা থেকে কোনো কাজে মক্কায় যায়, পুনরায় মক্কা থেকে জিদ্দায় ফেরত আসে, তার তো উমরারও প্রয়োজন নেই, কোনো ইহরামেরও প্রয়োজন নেই। হ্যাঁ, যদি এই ইচ্ছে রাখে যে আমি সেখানে উমরা করব, তো তাকে ইহরাম বাঁধতে হবে, ইহরামের নিয়ত করতে হবে হুদুদে হেরামের আগে আগে। অতঃপর সে যদি অন্য কোনো কাজে যেতে চান তাহলে যেতে পারবেন, কিন্তু যিনি মিকাত ক্রস করে মক্কা যাওয়ার ইচ্ছে রাখে, তখন তার জন্য ইহরাম বাঁধা এবং ইহরামের আহকামসমূহ আবশ্যিক হবে। তাতে এটা দেখা হবে না যে সে শিক্ষা অর্জনের জন্য যাচ্ছেন, বিজনেসের জন্য যাচ্ছেন, কাজের জন্য যাচ্ছেন, কিংবা কোনো ব্যবসার জন্য যাচ্ছেন, অথবা এমনিতেই কারো সাথে দেখা করতে যাচ্ছেন। তার উপর আবশ্যিক হবে যে সে ইহরাম অবস্থায় যাবেন।
আশা রাখি আমার ভাই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ গোলাম মাহমুদ আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কসম ভাঙ্গার আগে কাফফারা আদায় করাটা সঠিক হবে কিনা, এই সম্পর্কে মেহরবানি করে কিছু বলুন।
যে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? কসমের ব্যাপারে কাফফারার বিষয় বলা হয়েছে, তো একটু বিস্তারিত বলুন।
পবিত্র শরীয়ত কসমের জন্য যে কাফফারা রেখেছেন সেটা কসম ভাঙ্গার পরে আবশ্যিক হয়, কসম ভাঙ্গার পরে, কসমের পূর্বে নয়। কসমের পূর্বে অর্থাৎ কসম এখনো ভাঙেনি তখন কাফফারাও আবশ্যিক হবে না। এখন কসম ভাঙ্গার আগে যদি কেউ কাফফারা আদায় করে দেন, তো কাফফারা কোত্থেকে আদায় হবে? তার সে কাফফারা আদায় হবে না। কসমের মধ্যে, প্রত্যেক কসমের মধ্যে তো কাফফারা নেই। ইয়ামিনে মুন আকিদা, অর্থাৎ এমন কসম যেটা সামনের কোনো দিন অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা কিংবা না করার জন্য কসম করা হয়েছে, আমি এটা করব অথবা করব না, তার উপর আল্লাহর কসম করল, কোরআনের কসম করল, আল্লাহর নাম কিংবা আল্লাহর সিফাতের কসম করল, তো এটা কসম। এখন যদি আপনি এই ব্যাপারে কেউ কসম করে নেই আর সে কাজকে বিপরীত রূপে করে, তিনি বললেন যে আমি এই কাজটি করব অথবা করব না, করার ছিল না কিন্তু সে করে নিল, তো যখন কসম ভেঙে যাবে এখন শরীয়ত আপনাকে বলবে যে কাফফারা আদায় করুন, এখন কাফফারা আদায় করতে হবে। কিন্তু এমন নয় যে কসম ভাঙার আগে। অনেক লোক এইভাবে মনে করেন যে যখন কসম ভেঙে যাওয়ার সময় আসবে তো আমরা আগে কাফফারা আদায় করব, তারপর কসম ভাঙব, অমুকের সাথে কথা বলবো না, অমুকের সাথে সমঝোতা করব না, অমুকের ঘরে যাব না, এই ধরনের কসম করে এখন ঘরে যেতে হবে, বলে কাফফারা আদায় করে দিন, এমনটা হবে না। আপনি আগে ঘরে যান, আপনার কসম ভেঙে গেছে, এখন আপনি কাফফারা দিন। তো কসম ভেঙে যাওয়ার পূর্বে যদি কাফফারা আদায় করেন তো কাফফারা হবে না।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আকাশ। মুফতি সাহেবের কাছে প্রশ্ন হলো, টেপ চেড়ে পানিতে সরাসরি নাপাক কাপড় ধোয়া হলে তা পবিত্র করার পদ্ধতি কি, এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে বিস্তারিত বলুন।
নলের নিচে রেখে আপনি কাপড়কে পবিত্র করতে পারেন, অথবা যে জায়গায় নাপাকি লেগেছে সেটাকে নলের নিচে রাখুন আর কাপড়কে পরিষ্কার করুন। এখন এতটা পানি প্রবাহিত হয়েছে যে আপনার অকাঠ্য ধারণা হয়েছে যে অপবিত্রতা চলে গেছে, এখন পানি পরিষ্কার, কেননা এই নল যে চলছে এটা প্রবাহিত পানির হুকুম এক ধরনের, তো এইভাবেও আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে কাপড়কে তিন তিনবার ধৌত করে মোচড়ানোর প্রয়োজন নেই, বাস এতক্ষণ রাখুন যে অকাঠ্য ধারণা হয়ে যায় যে এই পানি দ্বারা নাপাকি দূর করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই কাপড় পরিচ্ছন্ন বিবেচিত হবে। আর দ্বিতীয়ত, আপনি কোনো নাপাক কাপড়কে কোনো টপ কিংবা বালতিতে নিলেন, সেটাতে নিলেন আর উপর থেকে নল ছেড়ে দিলেন আর কাপড়গুলো তার মধ্যে রয়েছে, এখন এত বেশি পানি উপর থেকে প্রবাহিত হয়েছে, তখন আপনার অকাট্য ধারণা হয়ে গেছে যে যে নাপাকি ছিল এই পানি তা প্রবাহিত করে নিয়ে গেছে, তখনও কাপড় পাক হয়ে গেছে আর বালতিতে যে পানি রয়েছে সেগুলোও পাক বিবেচিত হবে, তো এটাই পদ্ধতি। প্রথম পদ্ধতিতে আমল করুন কিংবা পরবর্তী পদ্ধতিতে এইভাবে কাপড় পবিত্র হয়ে যাবে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ মোহরম আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কুরবানির গোশত কি অনুষ্ঠানের খাবারের মেনুতে ব্যবহার করা যাবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
কুরবানির মাংস একেবারে আপনি দাওয়াতে ব্যবহার করতে পারবেন। কুরবানির সাথে আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে, এখন এই মাংস আপনার মালিকানাই। উত্তম হচ্ছে এটা যে এগুলোকে তিন ভাগে ভাগ করা হোক, কিন্তু যদি কেউ সেই দিন বিবাহও রেখে দেয় আর দাওয়াতে ব্যবহার করল, তো একেবারে কুরবানির মাংস দাওয়াতেও ব্যবহার করতে পারবেন আর আপনি এইভাবে মানুষকে খাওয়াতেও পারেন, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই।
মাশাআল্লাহ, মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। তবে এখানে একটি বিষয়, সেটি হচ্ছে আমরা কুরবানির গোশতকে ফ্রিজার করে রাখি, দেখা যায় মাস দেড় মাস দুই মাস অতিবাহিত হয়ে যায়। যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কুরবানির পশু গোশত কতদিন আমরা খাব এবং কতদিন ফ্রিজে রেখে আমরা সেটি খেতে পারব, সে বিষয়ে অত্যন্ত খেয়াল রাখা জরুরি। দেখা যায় যে একেবারে দুর্গন্ধ ছড়িয়ে যায়, পচে যায়, এরপরে বিভিন্ন কৌশলের মাধ্যমে সেটি রান্না করা হয়। মনে রাখবেন শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনুরোধ করব যেভাবে আমাদেরকে সরকারিভাবে হোক বা দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলে এবং মাদানী মুজাকরার মাধ্যমে আমির আহলে সুন্নাত জামাত বারকাতুল্লাহ আলিয়া সময়ে সময়ে বিষয়টি বলে থাকেন যে কুরবানির পশুর গোশত আমরা কতদিন সেটি ফ্রিজার করে রাখতে পারবো এবং রান্না করে খেতে পারবো, সেই অনুযায়ী আমাদেরকে কুরবানির পশুর গোশত রান্না করে খাওয়া উচিত। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, প্রায় সময় নামাজে কত রাকাত হয়েছে এ নিয়ে সন্দেহে পড়ে যাই। এক্ষেত্রে কখনও কখনও দীর্ঘ সময় চিন্তা করেও নিশ্চিত করতে পারি না যে কত রাকাত হয়েছে, এমন অবস্থায় আমার করণীয় কী জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
নামাজের মধ্যে যদি সন্দেহের সৃষ্টি হয়, যদি এমন হয় যে জীবনে প্রথমবার, তখন তো এই নামাজ পুনরায় পড়ুন, শুরু থেকে পড়ুন। আর যদি আপনার এই বিষয়ে সন্দেহ হতে থাকে যে কয় রাকাত হয়েছে, দুই রাকাত, তিন রাকাত কিংবা এইভাবে, তো এখন তাতে আপনি অকাট্য ধারণা করুন, চিন্তা করুন যে কত রাকাত। অকাট্য ধারণা যদি হয়ে যায় তাহলে তার উপর আমল করুন, আর যদি অকাট্য ধারণা না আসে, সন্দেহ যেভাবে আপনি বলছেন যে অনেকবার আমি ভাবি অতঃপর অনেকক্ষণ পরে মনে আসে এমনটা হয়, তো অকাট্য ধারণা হলে তার উপর আমল করুন, আর যদি ধারণা না হয় তাহলে কম সংখ্যা গ্রহণ করুন। অর্থাৎ আপনার সন্দেহ হয়েছে এক রাকাত কিংবা দুই রাকাত, তখন আপনি এটাকে এক বিবেচনা করুন যে এক রাকাত, ঠিক আছে। কিন্তু তারও পদ্ধতি রয়েছে, আপনি এক বিবেচনা করার পরেও আপনি আত্তাহিয়াতের মধ্যে বসেন, অতঃপর আপনি দাঁড়িয়ে যান, হতে পারে এটা দ্বিতীয় রাকাত যাতে আপনার বসাটা হয়ে যায়। আচ্ছা, তৃতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে সন্দেহ হল, এখন তিন বিবেচনা করুন, কিন্তু তৃতীয় রাকাত পড়ার পরে আত্তাহিয়াতে পুনরায় বসুন, অতঃপর আপনি আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পরে আপনি দাঁড়িয়ে যান, আর পরবর্তী রাকাত আদায়ের পরে আপনি শাহু সিজদাও আদায় করুন। তো এগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি যে কোন রাকাত কিভাবে বিবেচনা করবেন। সবচেয়ে উত্তম হচ্ছে এটাই, আপনি নামাজে এতটুকু মনোযোগ রাখুন যে আপনার রাকাত সংখ্যা যেন ভুলে না যান। এটা তো তখনই হয় যখন আপনি নামাজের মধ্যে কাজকর্মের কথা ভাবেন, কারো টাকা দেওয়া নেওয়া, হিসাব কিতাব করা, অমুক দোকানের সাথে করা, এটা করা ওইটা করা, সমস্ত বিষয় যখন আপনি নামাজের মধ্যে ভাবেন তখন এটা হবে, ফলাফল তো এটাই আসবে। তো নিজের সম্পূর্ণ মনোযোগ নামাজের দিকে রাখুন, নামাজের অর্থসমূহ বুঝুন, নামাজের উদ্দেশ্যকে বুঝুন, নামাজে যা পড়া হচ্ছে তার তরজমা চিন্তা করুন, যাতে ব্যক্তির কাছে ফিল তো আসবে যে আমি আল্লাহর কাছে কি ফরিয়াদ করছি, আমি রবের কাছে কি চাইছি। তো এই অনুভূতি আসা দরকার। এজন্য মুদ্দা কথা হচ্ছে এটাই, আপন দৃষ্টি নামাজের দিকে রাখুন। যখন নামাজের দিকে আপনার ভরপুর মনোযোগ থাকে তখন এটি আপনি আর ভুলবেন না, আর যদিও বা ভুলে যান তাহলে আমি যে আহকাম বলেছি সে অনুযায়ী আপনার নামাজকে পূর্ণ করে নিন। আর সবচেয়ে উত্তম হলো এটাই যে ওয়াসওয়াসা যেন না আসে, এই বিষয়ের দিকে মনোযোগ দিবেন না যে আপনি ওয়াসওয়াসার শিকার হচ্ছেন। যদি ওয়াসওয়াসার মধ্যে পড়ে যান অতপর মনে রাখবেন আপনার পাক নাপাক উজু রাকাত সব বিষয়ে শয়তান এমন সমস্যার সম্মুখীন করবে যে আপনি পেরেশান থাকবেন যে আমার উজু ঠিক হয়নি, আমার পবিত্রতা, আমার গোসল ঠিক হয়নি, তখন নামাজেও সন্দেহ আসবে। তো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে।
অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব নামাজ প্রসঙ্গে বিস্তারিত মাসলা মাসাল জানার জন্য আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত কিতাব নামাজের আহকাম যা স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই আপনারা এটি অধ্যয়ন করুন। এবং সাথে সাথে আমির আহলে সুন্নাতের আরেকটি কিতাব, সেটি হচ্ছে ওয়াসওয়াসা এবং তার চিকিৎসা, কুমন্ত্রণার চিকিৎসা, এই কিতাবটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহুল করিম এই সব বিষয়ে এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, কোন কুমন্ত্রণার প্রতি আমল করা যাবে কি না বিস্তারিত এর মধ্যে লেখা রয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা বিভিন্নভাবে আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করাচ্ছেন। অনুরোধ করব যারা এখনও রেকর্ড করাননি, অনুরোধ করব কল করে অবশ্যই আপনারা নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের আসা প্রশ্ন শামিল করব। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রায়হান আহমেদ। হুজুরের কাছে আমার একটা আরজ, মসজিদে বিবাহ পড়ানো যাবে কি না এর সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম।
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মসজিদে অবশ্যই বিবাহ পড়াতে পারবেন, বরং বিবাহের মধ্যে ইস্তিহবাব অর্থাৎ পছন্দনীয় হচ্ছে মসজিদের মধ্যে পড়ানো। আর এই পদ্ধতি শুরু থেকে জামানায় রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে বিবাহ মসজিদেই হতো, এখনও এমন হওয়া উচিত আমাদের বিবাহ যেন মসজিদের মধ্যে হয়। এখন আফসোসের বিষয়, বিবাহ মসজিদ থেকে বের হয়ে বাহিরে চলে গেছে, বিবাহ ক্লাবে চলে গেছে, আরও সাথে অনেক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিবাহ তো সুন্নতে মুবারকা, কিন্তু তার সাথে কতগুলো গুনাহের কাজ যুক্ত হয়েছে। তো বিবাহকে অগ্রাধিকার দিন যেন এটা মসজিদে হয়, আর দোয়া আল্লাহর কাছে করুন তৌফিকও চান যখন বিবাহের মতো। এই সুন্নতকে আমরা শরীয়ত মোতাবেক আদায় করলে, মসজিদের মধ্যে আদায় করলে, তো বাকি কাজগুলো সেভাবে করুন। বাকি কাজগুলো আল্লাহ এবং রসুলের অনুসরণে আর আনুগত্য করার মাধ্যমে আমরা আমাদের বিবাহের সমস্ত কাজগুলোকে বজায় রাখি। আর অন্যান্য এমন অনর্থক আর সেই পদ্ধতিগুলো যেগুলো শরীয়তে নিষিদ্ধ, তা থেকেও নিজে নিজেকে বাছায়। প্রত্যেক রীতির ব্যাপারে আমরা এটা বলি না যে সেটা শরীয়তে না যায়, প্রত্যেক রীতি নয়, কিন্তু কিছু রীতি এমন আছে যে যেটা শরীয়তে না যায় যে আওতায় পৌঁছে যায়, তা থেকে নিজে নিজেকে বাছান। আচ্ছা, এখানে আরেকটি কথা মনে রাখবেন, যখন বিবাহ মসজিদে হবে মসজিদের আদব বজায় রাখবেন। মসজিদকে বিবাহের আসর বানাবেন না, মসজিদকে সাধারণ বৈঠকখানা বানাবেন না, যে বিবাহ মসজিদে হলে যেমন খুশি তেমন করবেন। আরে ভাই, মসজিদে কিভাবে এমনটা করবেন? মসজিদের আদবের খেয়াল রাখবেন, শোরগোল করবেন না। মসজিদে এমন কোনো খাবার বণ্টন করবেন না যাতে মসজিদের পরিচ্ছন্নতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সাধারণ মানুষ খেজুর কিংবা ছাওয়ার বণ্টন করেন, মানুষ খেয়ে নেন, ঠিক আছে। আর মসজিদে যখনই খাবেন ইতিকাফের নিয়ত করুন, প্রথম থেকে ইতিকাফের নিয়ত করুন। তো এই বস্তুগুলো খেয়ে বণ্টন করলে তাতে অসুবিধা নেই, এগুলো সাধারণত শুষ্ক হয়। কিন্তু এমন বস্তু যেগুলো তরল হয়, এমন মিষ্টি রয়েছে, জিলাপি রয়েছে, শিরা যাতে প্রবাহিত হয়, পানি বের হচ্ছে, এদিকে নিচে ফ্লোর ভিজে যাচ্ছে, এগুলো থেকে মসজিদকে বাঁচিয়ে রাখতে হবে। অনুরূপভাবে ফুল ছিঁড়ে মানুষ মসজিদের মধ্যে ফেলে আর তা অপরিচ্ছন্ন হয়ে যায় মসজিদের ফ্লোর কিংবা মেঝে, সেগুলো ফুলের কারণে সেই কালার চলে আসে, যার কারণে মানুষ সেখানে এসে বসতেও সংকোচ বোধ করে। তো নামাজিদের জন্য কষ্টের কারণ তো হতে পারবেন না, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তো মসজিদে বিবাহ অবশ্যই করান, কিন্তু তার আদব বজায় রাখবেন।
মাশাআল্লাহ, মসজিদে বিবাহ নিকাহ করানো মুস্তাহাব একটি আমল, তবে হট্টগোল করা, চিৎকার করা, শোরগোল করা মসজিদের আদবের বিপরীত, আদবের খেয়াল রাখা অত্যন্ত জরুরি রয়েছে। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আলামিন। হুজুরের কাছে আমার একটা আরজ, ফজরের নামাজের পর ইমাম মুসল্লি একসাথে আয়াতুল কুরসি পড়লে কি গুনাহ হবে, এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেক জায়গায় ফজরের নামাজের পর, আসরের নামাজের পর বা অন্যান্য নামাজের পর ওজিফা বা কুরআনুল করিমের দেখা যায় তিলাওয়াত, যেমন সূরা হাসরের 3 আয়াত ফজরের সময়, আসরের সময় উচ্চ স্বরে সবাই ইমাম সাহেব পড়তে থাকে, তার সাথে সাথে মুসল্লিরাও তারা পাঠ করে থাকে, আমার ভাইও প্রশ্ন করেছেন, তো শরীয়তের কি বিধান এই প্রসঙ্গে একটু বিস্তারিত করুন।
ফজরের নামাজের পরে কিংবা অন্য কোনো নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়েন, তো আয়াতুল কুরসি কেননা একটি ওয়াজিফা হিসেবে এটাকে পড়া হয়ে থাকে, আয়াতুল কুরসি যখন পাঠ করা হয়ে থাকে তখন একটি ওয়াজিফা হিসেবে পাঠ করা হয়ে থাকে, তো এটাকে পড়তে পারেন, অসুবিধা নেই, কিন্তু এতটা উচ্চ আওয়াজে পড়বেন না যাতে নামাজিদের অসুবিধা হয়। একেবারে এমন উঁচু আওয়াজ হওয়া উচিত নয়, আপনি এতটুকু আওয়াজে পড়ুন যাতে আপনার কান শুনতে পায়, এতটুকু আওয়াজে পড়ুন। হ্যাঁ, কালিমা শরীফ আর এই ধরনের অনেক জিকির আজকার মসজিদের মধ্যে হয়ে থাকে, কালিমা শরীফ উচ্চ আওয়াজে পড়া হয়ে থাকে, তো ফজরের পরে কালিমা শরীফ কিংবা অন্য কোনো নামাজের পরেও পড়লে উঁচু আওয়াজে নিষেধ নেই, কিন্তু তাতেও আওয়াজ মধ্যমপন্থী হওয়া উচিত। এত উঁচু আওয়াজ করবেন না যে পেছনে যে নামাজি দাঁড়িয়ে আছে নিজের নামাজ পড়ছেন, যার রাকাত এখনও বাকি আছে, তো তার নামাজেও সুবিধা হয়ে যাবে, তো তাতেও অতিরিক্ত উচ্চ আওয়াজ করবেন না, বরং মধ্যমপন্থী আওয়াজে যাতে কোনো ধরনের কোনোভাবে মানুষের অসুবিধা না হয়।
ইমাম সাহেবদেরকে বলবো, যারাই আমরা সূরা হাসরের আয়াত তিলাওয়াত করে থাকি, করার আগে যদি বিধানটি বলে দেওয়া হয় আশা রাখি মুসল্লিরা সেটির উপর আমল করবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি মোহাম্মদ আহনাফ আব্দুল্লাহ। হুজুরের কাছে আমার প্রশ্ন, কোরবানির পশুর চামড়া কেউ বিক্রি করে দিয়েছে, টাকাও তার হাতে রয়েছে, এখন সে কি করবে?
জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন একটু বিস্তারিত বলুন।
কুরবানির চামড়া যদি কেউ বিক্রি করে দেয়, তো মনে রাখবেন যদি তিনি বিক্রি করে দেন যে কুরবানির পশুর চামড়া থেকে তিনি উপকার লাভ করবেন, আমি টাকা আয় করব, তো এটা তো শরীয়ত তাকে বিক্রির অনুমতি দেয়নি, আর সে টাকা রাখাও জায়েজনি, সেটা শরী ফকিরদেরকে সাদকা করে দিন। সেই শরী ফকির যারা জাকাতের হকদার তাদেরকে সাদকা করতে হবে। আর যদি তিনি এই কারণে কুরবানির চামড়া বিক্রি করেছেন যে সেই টাকা থেকে আমি কিছুটা মসজিদে দিব, মাদ্রাসার মধ্যে দিব, অমুক গরিব মহিলা রয়েছেন, অমুক গরিব ব্যক্তি রয়েছেন সেখানে দিব, তো এই বিক্রি করাটাও জায়েজ, আর এই টাকা এই খাতে খরচও করতে পারবেন, চাই কোনো মসজিদে দিন, কোনো মাদ্রাসায় দিন, কোনো গরিব ব্যক্তিকে দিয়ে দিন। অর্থাৎ উভয়ে পার্থক্য, প্রথম মাসালা এই জন্যই বর্ণনা করেছি যে তাতে ব্যক্তি আপন রাতের জন্য সে চামড়া বিক্রি করেছেন, আপন রাতের জন্য বিক্রি করলে শরীয়তের হুকুম হচ্ছে এটাই, শরীয়তের হুকুম এটাই, অতঃপর এই বিক্রি করাটাও জায়েজ নেই, টাকা রাখাটাও জায়েজ নেই, এই টাকা আল্লাহর রাস্তায় শরী ফকিরদের জন্য সাদকা করতে হবে, যাদের জাকাত দিতে পারবেন তাদের জন্য এটা খরচ করুন। আর যদি তিনি বিক্রি করেছেন এই খাত সমূহে খরচ করার জন্য, ঠিক আছে, তিনি যে কোনো নেকির কাজের মধ্যে এই টাকা খরচ করতে পারেন।
জি মুফতি সাহেব, এর বিধান বলে দিয়েছেন, সাথে সাথে অনুরোধ করব, কোরবানিকৃত পশুর চামড়া দাওয়াত ইসলামীকে দান করুন, দাওয়াত ইসলামীকে আর্থিক সহযোগিতা করুন এবং ঘরে বসে বিশাল দিনী খিদমতের সৌভাগ্য অর্জন করুন। তাই অনুরোধ করব, যারা কোরবানি করছেন অবশ্যই আমাদের কল সেন্টারে কল করে জানিয়ে দিন আপনার ঠিকানা এবং কোন দিন কোন সময় আপনি কোরবানি করবেন। ইনশাআল্লাহুল করিম আমাদের দায়িত্বশীল ইসলামী ভাইরা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনার কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ করবে। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিকে কবুল করুক এবং আমাদের দান অনুদানকে আল্লাহ কবুল করুক। জিলহজ মাসের নফল ইবাদত, বন্দগি, জিকির আসকার, কোরআনুল করিমের তিলাওয়াত, নফল রোজা, আল্লাহ প্রত্যেক ইবাদতকে আল্লাহ কবুল করুক এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সকল হাজিরা হজে গিয়েছেন তাদের হজকে কবুল করুক, তাদের ওসিলায় আমাদেরকেও আগামী বছর হজে যাওয়ার তৌফিক দান করুক। যারাই আমাদের সাথে ছিলেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।